আলাফনের আলোচনায় শ্রোতা দর্শকদের স্বাগত জানাচ্ছি। বুঝতে পারছেন, সাবরিনা যেমন বললেন, ক্রিকেট নিয়ে আলোচনা, ভারত বাংলাদেশের সদ্য সমাপ্ত টেস্ট যেটি শেষ হয়ে গেল ইডেন গার্ডেন্সে উৎসব মুখর পরিবেশে, এবং বলা হচ্ছে যে এই ধরনের টিকিট বিক্রি আর আগে কখনো হয়েছে কি সেটাই প্রশ্ন করছেন। একেবারে একটিও দর্শক আসন শূন্য ছিল না, সেরকমই বলা হচ্ছে। টিকিট তিন দিনে তো বিক্রি হয়ে গিয়েছিল, কারণ তিন দিনে খেলা শেষ হয়ে গেল। তাছাড়াও গোটা টেস্ট সিরিজের টিকিটগুলো বিক্রি হয়েছিল। কলকাতা ছিল পিঙ্ক সিটি হিসেবে উৎসব মুখর। পিঙ্ক সিটি বলতে আমরা ভারতের রাজস্থানের জয়পুরকে বুঝি, কিন্তু এবার কলকাতা সেজেছিল পিঙ্ক সিটি হিসেবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে আলোচনায় রয়েছেন আমাদের বাংলাদেশের দুজন প্রাক্তন ক্রিকেটার ইউসুফ বাবু এবং নাজমুন নূর রবিন। আপনারা দুজনে লাইনে আছেন?
হ্যাঁ জি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।
আসসালামু আলাইকুম, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। যেহেতু আপনারা ক্রিকেটার, তাই আমরা ভাবছি যে ক্রিকেটারদের দৃষ্টিতে এই খেলা কিভাবে আপনারা বিশ্লেষণ করবেন। কিছুক্ষণ পরে ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকার যোগ দেবেন, এবং কলকাতা থেকে আমাদের একজন ভক্ত বলবো, ফ্যান ক্লাবের সদস্য, এবং তিনি এর আগে ডয়চে ভেলেতেও কাজ করেছেন, চঞ্চল ভট্টাচার্য, তিনি খেলা দেখেছেন, পরবর্তীতে তিনি আমাদের সঙ্গে যোগ দেবেন। তো ইউসুফ বাবু, নাজমুন নূরের সাথে শুক্রবারে কথা হচ্ছিল এবং তখন অনেক কথাই আলোচনা হয়েছে এই টেস্টটি নিয়ে, এই পিঙ্ক বলের টেস্ট নিয়ে। আপনাকে যদি বলি যে শুরুতে সংক্ষেপে আপনার অভিব্যক্তি যদি বলেন।
দেখেন, আমি একটা এক্সপ্রেশনে আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা হিস্টোরিক পিঙ্ক বল টেস্ট ম্যাচ নিয়ে সবাই আমরা এক্সাইটেড, এবং বাংলাদেশ এবং ভারত খেলেছে রেকর্ডে, হিস্টোরিক্যালি বলতে পারবে যে হ্যাঁ আমরা প্রথম পিঙ্ক বল টেস্ট খেলেছি। বাট হ্যাভিং সেড দ্যাট, আমাদের এটা দুটো সাইড আছে। একটা হচ্ছে ফুর্তিবাজি, যেটা আমরা দেখেছি একটা ফেস্টিভ্যালের মতন হয়েছে, এবং আমাদের বিসিবি যারা কর্মকর্তা এবং এক্স যারা প্লেয়ার্স বলেন, যারা সবাই আমন্ত্রিত হয়েছে, ওরা ক্রিকেটের জন্য যায়নি, ওরা ফুর্তির জন্য গেছে। এটা প্রমাণিত হয়েছে, আমরা ফেসবুকে দেখেছি, এভরিবডি হ্যাড এ গুড টাইম এট দি এক্সপেন্স অফ দ্য বাংলাদেশ ক্রিকেট টিম।
হ্যাঁ, গুড টাইম, আপনি যেটা বললেন যে এভরিবডি হ্যাড এ গুড টাইম, তারা উৎসবে গিয়েছিল, ঠিক খেলাটা কতদূর বুঝতে গিয়েছিল, দেখতে গিয়েছিল, সেটা এই মুহূর্তে বলা কঠিন।
এক্স্যাক্টলি, এবং আমার কথা হচ্ছে, যেটা আমি বারবার বলি, দ্য গেম ইজ গ্রেটার দেন এনিথিং এলস, এনিবডি এনিথিং, গেম ইজ গ্রেটার। বাংলাদেশ ক্রিকেট, আপনার টেস্ট ম্যাচ ক্রিকেটে আমরা অনেক পিছিয়ে আছি, আমি বলবো বছর 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 পিছিয়ে আছি। টেকনিক্যালি আমাদের ব্যাটসম্যানদের কোনো আইডিয়াই নাই যে টেস্ট ম্যাচ ক্রিকেটে কিভাবে ব্যাটিং করতে হয়, এবং পিঙ্ক বলটা আমরা সবাই জানি, এক্সপার্ট যারা আছে সবাই জানি যে পিঙ্ক বলের মুভমেন্টটা ইজ মাচ মোর অমিনাস ফর দি ব্যাটসম্যান।
হ্যাঁ, কারণ ভারতের যে ক্যাপ্টেন বিরাট কোহলি বাবু, আপনাকে আমি থামাচ্ছি, যে তিনি কিন্তু শুরুতেই বলেছিলেন যে এই বলটি যারা বল করবেন, বোলিং করবেন, তাদের চাইতে কিন্তু ব্যাটসম্যানদের জন্য কঠিন হবে, এবং বাংলাদেশের খেলোয়াড়রা বা কর্তৃপক্ষ ধারণাই করতে পারেননি।
বিরাট কোহলি তো এখন বলেছেন, এটা যখন পিঙ্ক বল ডেভেলপ করছে বছর কয়েক বছর হয়ে গেছে, দে হ্যাভ বিন ওয়ার্কিং অন দিস, অস্ট্রেলিয়ানরা বলেন, যারাই ট্রায়াল দিয়েছে ওরা বলেছে যে পিঙ্ক বলের মুভমেন্ট, ল্যাটারাল মুভমেন্ট, সাইড উইন অনেক বেশি দেন দ্য রেড বল। সো দেয়ারফর যেখানে আমাদের প্লেয়াররা লাল বলেই খেলতে পারে না, তো পিঙ্ক বলে কি খেলবে? আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ ক্রিকেটকে এই লজ্জাজনক একটা পারফরমেন্সের কি আমাদের এটা কোনো যুক্তি আছে যে আমাদেরকে এই একটা বাঘের মুখে ফেলে দেওয়া? আমার আপনার প্লেয়ারদের মোরাল কোথায় থাকে, আপনার যারা ফলো করে খেলা, এরা তো ক্রিটিসাইজ করা কিছুই বলবে না। সো দেয়ারফর আমি মনে করি দিস হোল প্রোগ্রাম ফুর্তিবাজি ছাড়া আর কিছু না।
না, কিন্তু সেখানে একজন, যেমন আমি ভারতের পত্রপত্রিকায় দেখেছি যে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের এই সিরিজ একেবারে সুপার হিট হয়েছে, কলকাতায় যে খেলাটি হয়েছে মানে সুপার হিট হয়েছে, এই সেন্সে যে দর্শক আসন শূন্য ছিল না, উৎসব মুখর ছিল সবকিছু। সুপার হিট শব্দটা যে তারা ব্যবহার করলো সেটাই তো আমি বুঝতে পারলাম না। তো
আমি আবার একই কথা বলি, আমি আপনি যদি একটা খেলা যে কোনো দুটো দল আইনে আপনি যদি একটা রক কনসার্ট করেন, সেটাও সুপার হিট। আসল সুপারিশ হচ্ছে কি, ইট ওয়াজ এভরিথিং গুড ফর ইন্ডিয়া।
আমি
করেছে সবকিছুই করেছে
বাবু। আমি আপনার কাছে ফিরে আসছি, আমি নাজুনুর আছেন লাইনে, তার কাছে জিজ্ঞেস করব, তিনি খুব সংক্ষেপে তার অভিব্যক্তি বলুন, তারপরে আমরা বিশ্লেষণে যাব।
আমার কথা হচ্ছে কি, এটা আমরা আগে আলাপ করেছি, দেখেন আমাদের টেস্ট ক্রিকেটে যাওয়ার একটা হিস্ট্রি আছে, সেটা হচ্ছে যে আমরা তাড়াহুড়ো করে কিন্তু টেস্ট ক্রিকেটে নেমেছিলাম
2000 সালে,
কিন্তু কিন্তু আমাদের নামার কথা ছিল,
কিন্তু সেই সময় কিন্তু খারাপ খেলেননি ক্রিকেটাররা।
না, এটা ভুল ধারণা, কিন্তু সেটা আমরা কলকাতায় টেস্ট খেলার কথা বলছি আপনি, হ্যাঁ বুলবুল সেঞ্চুরি করেছে, অনেক ভালো করেছে, কিন্তু টেস্ট ক্রিকেটে খেলার জন্য কিন্তু আপনার নানান রকম প্রয়োজন দরকার, আপনার খেলার প্রত্যেকটা অঙ্গনে প্রত্যেকটা দিকটাতে আপনার দক্ষতা থাকা প্রয়োজন, সেটা কিন্তু আমাদের ছিল না। আমাদেরকে সেই সেটা তখনও কিন্তু একজন মানে অজানা অচেনা লোক একটা তখন ক্রিকেটের চার্জে ছিল, তার কিন্তু উদ্দেশ্য ছিল তাকে তার একটা কি বলবো তার একটা ক্যাপচার করে নেওয়া, একটা মোমেন্ট তার প্রয়োজন ছিল। এটা কিন্তু আপনার যেরকম আপনার সৌরভ গাঙ্গুলি অথবা অন্যান্য রবি শাস্ত্রী এদের মতন এরা ক্রিকেটার না, কিন্তু এরা স্বনামধন্য লোক, কিংবা তার বাবা মা হয়তো পলিটিক্সে ছিল, এই ধরনের লোক ওরা ওরা কোনোদিন কিন্তু আগে ক্রিকেটে আসেনি, প্রথম থেকে গোড়া থেকে কিন্তু আপনার গর্ডন গ্রিনিচ আমাদের ক্রিকেট কোচ ছিল, স্বনামধন্য একটা ব্যাটসম্যান ছিল উইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম, উনি বলেছিলেন, আমি এটা বয়সের মানুষের আগেও বলেছি আপা, সেটা হচ্ছে যে উনি বলেছিলেন দেখো ওয়েট করো ওয়েট করো ওয়েট করো না করো না, তোমরা কিন্তু বাংলাদেশ এখনো ক্রিকেটের জন্য তৈরি না, তোমাদের এই সাইডে অনেক অনেক লিমিটেশন আছে, তোমরা যেও না যেও না, তো না তাকে কিন্তু আমরা তাকে বের করে দিয়েছি, কোথায় জানেন, ঢাকাতে না কিন্তু লন্ডনে, সে যখন লন্ডনে ওয়ার্ল্ড কাপ খেলা দেখছিল সেখানে কিন্তু আমরা তাকে বের করে দিয়েছি। এখন তার মধ্যে কিন্তু আমরা কি ভালো খেলিনি, অবশ্যই ভালো খেলেছি, আমরা পাকিস্তান এগেন্সেও তো নিজের দেশের মাটিতে ভালো খেলেছি, ইংল্যান্ডকে হারিয়েছি, অস্ট্রেলিয়াকে হারিয়েছি, কিন্তু আপনার এক্সেপশন ইজ নট দ্য এক্সাম্পল, আপনার সেটা তো আপনার মেনে নিতেই হবে, এটা তো এটা তো আপনার
সবকিছু যেমন গড়তে হয় তেমনি ক্রিকেটারদের গড়তে হয়, তাদেরকে সুযোগ দিতে হয়, তাদের প্রশিক্ষণ নিতে হয়।
এখন দেখেন আমাদের আমরা তো আমরা পড়াশোনা করি, দেখেন আমি যেটা জানি এখনকার সময়ের জন্য কি প্রয়োজন, অনেক অনেক ফাইদ আছে, এটা কি আমার যে সভাপতি আছেন কিংবা যে প্রেসিডেন্ট আছেন উনি কি বুঝেন যখন উনি বলেন না ব্যাটিং নেওয়া উচিত ছিল না, না আমাদের ফিল্ডিং নেওয়া উচিত ছিল, যেখানে রাসেল ডমিঙ্গো নাম করা কোচ ক্রিকেটিং ওয়ার্ল্ড, আমি বলছি না হিজ নট দ্য টপ মোস্ট নো, বাট কিন্তু সেখানে আমার মমিনুল হক সে তার সারা জীবন ক্রিকেটই কেটে আসছে, একটা বিকেএসপির মতন অর্গানাইজেশনে সে পড়াশোনা করেছে জেনেছে জানে, সেখানে যদি একটা ছেলে আমাদের আমার তুলনায় কিন্তু আমার বয়সের তুলনায় বা উভয়ের তুলনায় অবশ্যই একটা বয়সের মতন ছেলে সে যদি উক্তি করে না আমার মনে হয় এটা ঠিক ছিল না, এটা কি তার কথা কিন্তু সবসময় সবাই শুনবে, কিন্তু একেবারে পিছনে গিয়ে যখন সে মাথা ঘুরিয়ে নিলে সবাই কিন্তু হাসবে, এটাই হচ্ছে ক্রিকেটের অবস্থা, সেটা কিন্তু সৌরভ গাঙ্গুলি ক্ষেত্রে হচ্ছে না, সেটা কিন্তু রবি শাস্ত্রী ক্ষেত্রে হচ্ছে না, কিংবা লক্ষ্মণদের ক্ষেত্রে হচ্ছে না, এইগুলো হলো আমাদের ডেফিশিয়েন্সি, আমাদের মেনে নিতেই হবে, আমরা এই সেইভাবে চলতে পারি না, আমরা এত অগ্রসর হচ্ছি, আমরা যে সেদিন বলেছিলাম অমর্ত্য সেন বলেন কিংবা আপনার অন্যান্য ইকোনমিস্ট বলেন সবাই কিন্তু বলতে এক কথা বাংলাদেশ ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে, কিন্তু সেখানে আমরা এই ধরনের
সেই সাপোর্টটা হ্যাঁ ক্রিকেট অথরিটির কাছ থেকে তারা সেই সাপোর্টটা হয়তো পাচ্ছেন না, যেটা এখন বোঝা যাচ্ছে সবার সাথে আলোচনা করে,
সেটা কিন্তু আমাদের সময় ছিল না, আমি বাবু ভাই যখন খেলেছি তখন কিন্তু আমাদের এক্সট্রিমিটির কন্ট্রোলে ছিল, এখন হয়ে গেছে কি আমাদের সেটা ইট ইজ বিকাম আ গ্লোরি গেম, এখন সবাই দেখছে ও বাংলাদেশ ক্রিকেট একমাত্র খেলা, সেখানে বাংলাদেশ ভালো করতে হবে, চলো আমরা যাই বাংলাদেশের ক্রিকেটের ইয়েতে আসবো, আমাদের যে আগে সভাপতির কথা বলছিলেন উনি কিন্তু ওনাকে আমরা শুনেছি জানি না কতদূর সত্যি ঠিক বলা হবে কিনা সেটাও জানি না, তাকে নাকি মেয়রের পজিশন দেওয়া হয়েছিল তিনি নেন নেই, কেন না তিনি ক্রিকেটের প্রধান হতে চান, কারণ তার কিন্তু সি হি হ্যাজ আ ফেদার ইন হিজ ক্যাপ যে উনি টেস্ট ক্রিকেট একটা আদায় করেছেন বাংলাদেশের জন্য, কিন্তু এই টেস্ট ক্রিকেটের যে আমরা তৈরি ছিলাম না সেটা তো
আপনারা দূর থেকে দেখে বুঝতে পারছেন, আর যারা তার মাঝে বসে আছেন, যারা সেখানে রয়েছেন বাংলাদেশে, তারা কেন উপলব্ধি করছেন না?
আমি যদি এখন বলা হয়, তুমি এখন ক্যারম বোর্ড অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হও, আমি যদি জানি যে বাংলাদেশ ক্যারম বোর্ড অ্যাসোসিয়েশন এশিয়ার মধ্যে খুব নাম করছে, আমি তো লাফিয়ে যাব। কিন্তু না, দ্যাট ইজ নট দ্য কারেক্ট পজিশন। সেটাই হলো জিনিস,
মানে তার যে খেলা সেই খেলার মধ্যে থেকেই তাকে উঠে আসতে হবে, সে করে সব দিকগুলো জানবে। রবিন, আমি আপনার কাছে,
যারা আছে তারাই তো বুঝবে,
আমি আপনার কাছে ফিরে আসছি। কলকাতা থেকে আমাদের একজন শ্রোতা দর্শক রয়েছেন, অনেকদিনের শ্রোতা দর্শক, এবং চঞ্চল ভট্টাচার্য, তিনি এই ডয়চে ওয়েলেতে কাজ করেছেন, সাংবাদিক, তিনি আমাদের সঙ্গে আছেন, খেলা দেখেছেন। তার কাছ থেকে সংক্ষেপে জানি যে কেমন লেগেছে তার খেলা এবং তিনি কি ভাবছেন, কারণ তারও তো কিছু মতামত আছে এবং হতাশ হয়েছেন কিছুটা, আবার উৎসব দেখে হয়তো উৎফুল্লিত হয়েছেন। চঞ্চল ভট্টাচার্য, আপনি লাইনে আছেন?
আমি লাইনে আছি, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে এই আয়োজনে আমাকে করার দেওয়ার জন্য।
না চঞ্চল, আমি আপনার কাছ থেকে শুনতে চাই, আপনি বলুন, একজন ভারতীয় দর্শক হিসেবে আপনি কি মনে করেন এই খেলা? ইডেন গার্ডেনে উৎসব ছিল, আনন্দ ছিল, আনন্দের জোয়ার একেবারে ঢল নেমেছিল, তা সত্ত্বেও খেলার অংশ নিয়ে আপনি কি বলবেন?
খেলার অংশ নিয়ে সত্যি কথাই আমরা খুব একটুখানি হতাশই হয়েছি, কারণ আমরা আশা করেছিলাম বাংলাদেশ আমাদেরকে আরো ভালো খেলোয়াড় উপহার দেবে। যতটা আমরা আশা করেছিলাম ততটা আমরা পাইনি। আমাদের আমরা একটু তাতে একটু মনোক্ষুণ্ণই হয়েছি। আমরা ভেবেছিলাম যে বাংলাদেশের যারা খেলোয়াড় যারা আছেন তারা একটা চ্যালেঞ্জ ছুড়ে দেবেন, সেই চ্যালেঞ্জটার অভাব আমরা খুবই আমরা অনুভব করেছি। যদি খেলাটা আরেকটু চ্যালেঞ্জ হতো, কারণ এত তাড়াতাড়ি খেলাটা শেষ হয়ে গেল, একটা খেলা শেষ হলো, এক ইনিংস 46 রানে ভারতবর্ষ জিতে গেল, এটা তো মানে এটা আমরা চাইনি। আমরা চাইছি আমাদের হাড্ডাহাড্ডি লড়াই হবে, বেশ সবাই 5 দিন ধরে সবাই একেবারে মানে আনন্দটাকে দারুণ ভাবে উপভোগ করবো। হ্যাঁ, মাঠের বাইরে অবশ্যই আনন্দ আমরা উপভোগ করেছি নিঃসন্দেহে, কিন্তু আমি বলবো যে বাংলাদেশের খেলোয়াড়রা যথেষ্ট পরিণত এবং তারা এখনো অনেক ভালো খেলেন, অনেক সময় খুব বড় বড় চ্যালেঞ্জ ছুড়ে দেন ভালো ভালো দলের দিকে। তো কোথায় তা যেন খানিকটা হারিয়ে গেছিল, যদি আরেকটুখানি তারা চ্যালেঞ্জ ছুটতেন তাহলে হয়তো খেলার আবহটাকে আরো উত্তেজনা আমরা অনুভব করতাম, এটা আমরা অবশ্যই এটা বলবো, স্বীকার করতে।
মাঠে এবং মাঠের বাইরে চঞ্চল, অনেকের সাথেই তো আপনার দেখা হলো, কথা হলো, আপনি নিজে সাংবাদিক, তাদের কাছ থেকে আপনি আপনি কি জানলেন, কি বললেন তারা?
এইটা এইটাই সবথেকে দুর্ভাগ্যজনক যে মানে হ্যাঁ, যেটা বলতে পারেন যে একটা খেলার এখন যা হয়েছে বাণিজ্যিক ব্যাপার, বাণিজ্যিক দিকে অবশ্যই সফল, বাংলাদেশের প্রচুর বন্ধু,
কারণ আমি চঞ্চল আমি ভারতের পত্রপত্রিকায় দেখছি সুপারহিট শব্দটি ব্যবহার করা হচ্ছে, যে সব টিকিট বিক্রি হয়ে গেল, নানান আনন্দ উৎসব হলো, কিন্তু খেলা নিয়ে কেউ কিছু সেরকম বলছেন না।
এইটাই একটা চিন্তার বিষয় আমার মতে, যে আমরা দেখি খেলাটা দেখতে এবং সেই খেলার বদলে অন্যান্য বিনোদনের উপকরণগুলো যদি বেশি ভিড় জমায়, তাহলে মূল যে উদ্দেশ্য মানে খেলার যে আনন্দ সেটা যদি আমরা না পাই, তখন তো একটুখানি আমাদের মন খারাপ হবেই, খুব স্বাভাবিক। আমরা যারা খেলা ভালোবাসি, খেলা দেখতে চাই, ভালো খেলা দেখতে চাই, সেখান থেকে অবশ্যই এটা এটাকে তো অস্বীকার করুন পাইনি। কিন্তু সুপার হিট শব্দটাতে আমার নিজের একটু আপত্তি আছে। আমিও দেখেছি আমাদের এখানকার পত্রপত্রিকায় সুপার হিট, এবং আমার অনেক সহকর্মী তারা যেহেতু ধারাভাষ্য দিচ্ছিলেন, তারাও বললেন দারুণ হয়েছে। হ্যাঁ, দারুণ অবশ্যই হয়েছে, হয়নি আমি বলবো না, কারণ হচ্ছে আমাদের দুটি দেশের পার্ক গোষ্ঠীভুক্ত দুটি দেশের মধ্যে যে বন্ধুত্বের সম্পর্ক সেটা আরো জোরদার হয়েছে হয়তো বা, সব ঠিক আছে। কিন্তু আসলে আমরা যে জন্য জড়ো হয়েছিলাম মানে খেলাটা দেখবো বলে, সেইটা কোথাও যেন একটা হারিয়ে গেল, মানে একপাশে খেলা হয়ে গেল, জমলই না আসলে। এটাই যদি 5 দিন ধরে টানতো তাহলে কিন্তু আমরা খুব উপভোগ করতাম, মানে আমরা ভেবেছিলাম যে বেশ ভালো 5 দিন ধরে একটা বেশ টানটান জিনিস দেখতে পাবো, কিন্তু আমরা একটু আশাহতই হয়েছি, এটা স্বীকার করতেই হয়।
চঞ্চল ভট্টাচার্য, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আর আপনার মতামত জানানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা যাব ঢাকায়, আবার ফিরে যাচ্ছি। দিলু খন্দকার ক্রীড়া সাংবাদিক, তিনি লাইনে যোগ দিয়েছেন। আর শ্রোতা দর্শকদের মনে করে দিচ্ছি, আপনারা যদি সরাসরি আমাদের স্টুডিওতে ফোন করতে চান তাহলে টেলিফোন করতে পারেন 2026193062, 2026193062, এই নম্বরে ফোন করতে পারেন। দিলু খন্দকার আপনি লাইনে আছেন? হ্যালো দিলু, আমরা তো নাজমুন্নুর রবীন্দ্র রয়েছেন, ইসুফ বাবু রয়েছেন, দুজনের কাছ থেকে শুনলাম হতাশাজনক বাংলাদেশের জন্য। যাই হোক, এটা কাম্য ছিল না এবং বাংলাদেশের দলকে মানে অলমোস্ট আমরা যা বলবো কি এইরকম একটা পরিস্থিতিতে পরিবেশে ঠেলে দেওয়াই হলো। আপনি বলুন আপনার বিশ্লেষণ।
আমি কিন্তু খুব একটা অবাক হইনি, যারা ভেবেছিলেন যে বাংলাদেশ অনেক কিছু করবে আমি তাদের দলে ছিলাম না। কারণ আমার কিন্তু ধারণাই ছিল যে দুটো টেস্ট ম্যাচই তিন দিনের বেশি করাবে না, করাতে পারে না। কারণ যে দলটা ঘরের মাঠে আফগানিস্তানের কাছে নাকাল হয়েছে টেস্ট ক্রিকেটে, সে দলটা ভারতের এই মুহূর্তে নাম্বার ওয়ান টেস্ট টিম, তার বিরুদ্ধে ভারতের মাটিতে কিভাবে ভালো খেলতে পারে এটা আমার কিন্তু কোনোভাবেই বোধগম্য হয়নি। যারাই বলেছেন তারা অতিরঞ্জিত করে বলেছেন, আমার কখনোই মনে হয়নি যে টেস্ট দুটো টেস্টই তিন দিনের বেশি করাবে এবং ঘরায় গুনি। এবং যে পারফরমেন্স তাদের কিন্তু আমি মোটেই অবাক হইনি, কারণ যে দুশ্চিত যে দেশটার যে ক্রিকেট দলটার নিউক্লিয়াস সাকিব আল হাসান, তামিম ইকবাল, তাদের দুজনের অনুপস্থিতিতে এই দলটা কতটা হতশ্রী তার প্রমাণ ইন্দোর এবং কলকাতা টেস্ট। ব্যাটসম্যানরা যেটা করেছেন সেটা তাদের যে সামর্থ্য তারা সেটাই খেলেছেন। বাউন্সারটা কিভাবে সামাল দিতে হয়, 20 বছর ক্রিকেট টেস্ট ক্রিকেট আঙি নাই বাংলাদেশ, সেই ব্যাটসম্যানরা যখন জানতে এখনো বুঝতে পারেনি কিভাবে ডাক করতে কিভাবে বাউন্সারকে সামাল দিতে হয়। গাভাস্কার যেটা বলেছিলেন যে এত পোর ব্যাটিং নিয়ে কিভাবে টেস্ট ক্রিকেটে আসেন, যেমন ফিল্ডিং নিয়ে খুবই সমালোচনা করেছেন, এত বাজে ফিল্ডিং করেছে যে এই ফিল্ডিং নিয়ে টেস্ট ক্রিকেটে অন্তত লড়াই করা যায় না। আর ভারতের তিন পেস বোলার শুধু বাংলাদেশ কেন, তারা কদিন আগেই সাউথ আফ্রিকাকে নাকানি চুবানি খেয়ে গিয়েছেন নিজেদের মাটিতে, এবং বড় বিশ্রী ভাবে সাউথ আফ্রিকা ভারত সফর শেষ করেছে। তিনটে টেস্ট ম্যাচই তারা বড় ব্যবধানে হেরেছে, সেখানে বাংলাদেশ তার দুজন মেইন প্লেয়ারকে বাইরে রেখে, সাকিব এবং তামিমকে বাইরে রেখে খুব একটা লড়াই করতে পারবে এটা কিন্তু আমার বিন্দু মাত্র মনে হয়নি। আর এই মনে না হওয়ার কারণ শুধু তামিম আর সাকিবই না, আমাদের দেশের যে স্ট্রাকচার যে অবকাঠামো সেখান থেকে ভালো ক্রিকেট যে হতে পারে না তার প্রমাণ হলো এবারে ভারত সফর। যে দলে একটা ভালো মানের ব্যাটসম্যান নেই যারা লড়াই করতে পারে, যেমন মুশফিকুর রহিম 174 ইনিংসটা বাদ দিলে তো অলমোস্ট এই জুড়ে আর কোনো কিছুই নেই। মুমিনুল হক যিনি বাংলাদেশের সবচেয়ে ডিপেন্ডেবল প্লেয়ার, যে কখনো ডোমেস্টিক ক্রিকেটেও প্রায় ক্যাপ্টেন্সি করে না, তাকে আমরা টেস্ট ক্রিকেটে ক্যাপ্টেন বানিয়ে দিলাম। আবার টিম ম্যানেজমেন্ট যেভাবে টিমটা সিলেক্ট করে, যেমন মুস্তাফিজুর রহমান কেন যে ভ্রমণ করলেন ইন্দোর আর কলকাতায় আমি নিজে বুঝে পাইনি, যে তিনটা রাইট আর্ম পেস বোলার খেলালাম সেখানে আমরা একটা লেফট আর্ম পেস বোলারকে খেললে কম্বিনেশনটা একটু ডিফারেন্ট হতো, ব্যাটসম্যানদের একটু অসুবিধায় পড়া যেত, এই কথাটাও কিন্তু টিম ম্যানেজমেন্ট ভাবেনি। তাহলে আর ওই মুস্তাফিজকে এই ভ্রমণ করানোর বাণীটা কি ছিল? তাহলে অন্য কাউকে যদি মুস্তাফিজকে খেলানো হবে না তাহলে তাকে তো টি টোয়েন্টির পর দেশে ফিরিয়েই দেওয়া ভালো ছিল। এই অনেক ইফস অ্যান্ড বাটসের মধ্যে যে খেলাটা, যেমন আমি কালও বলেছিলাম যে মোসাদ্দেক যখন ইনজুর্ড হয়ে চলে এলো তখন কিন্তু তার রিপ্লেসমেন্ট আমরা কাউকে নিইনি, যেমন কতটা অবিবেচকের মতো আমরা কাজ করেছিলাম। লিটন দাস যখন আহত হয়ে চলে গেল তখন আমরা তার পরিবর্তে কাছে নিলাম মেহেদী হাসান মিরাজ। মিরাজ মূলত বোলিং অলরাউন্ডার, একটা অফ স্পিনার ব্রাইট ফিউচার নিয়ে যিনি এসেছিলেন,
তার মানে কি আমাদের তার মানে বাংলাদেশে
কিন্তু বোলিংও করতে পারলেন,
তার মানে আমি এখানে আপনাকে একটু থামাচ্ছি, যে তার মানে কারো পরিবর্তে কাউকে নেয়ার জন্য সেইভাবে তৈরি খেলোয়াড় হয়তো বাংলাদেশে দারুণ অভাব এই মুহূর্তে। যারা খেলছেন ওই 11 জন মাঠে নামছেন বা 10 জন মাঠে নামছেন বা 15 জন মাঠে নামছেন, তারা যে একটি দল গঠন করছে কিন্তু তাদের রিপ্লেসমেন্ট করার মতন যোগ্য খেলোয়াড় এখনো তৈরি হয়ে ওঠেনি। যারা নিয়মিত খেলছেন তাদের মধ্যে থেকেও অনেকেই হয়তো বাদ পড়ে যাওয়ার মতন। আমরা জানি না যে এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিবেচনায় কি আসতে পারে, কিন্তু আমি দিলু, আপনি নাজমুন্নুর এবং ইউসুফ বাবু তিনজনই রয়েছেন লাইনে, আমি ইউসুফ বাবুর কাছে যাব। এই যে দল বাছাই, খেলোয়াড় বাছাই, এই ক্ষেত্রে অভাবটা কি, ইউসুফ বাবু আপনি কি মনে করেন?
আমি
খেলোয়াড় সিলেকশনটা তো একটা সিলেকশন কমিটি আছে, এখন সেই সিলেকশন কমিটিটা সিলেকশনটা কতটুকু আপনার অনার করা হয় এটাও কিন্তু একটা ডিবেটেবল সিচুয়েশন। আমরা জানি যে সব সিলেকশনে আমাদের প্রেসিডেন্ট সাহেব উনার নাক গলান, উনি বলেন আমি সিলেক্ট করেছি অমুক, উনিও পাবলিক স্টেটমেন্টও দেন। তবে টেস্ট ম্যাচ ক্রিকেটের সিলেকশনটা আমার মনে হয় এখন এটাতে আপনার কতটুকু ক্লাবদের ইনফ্লুয়েন্স থাকে, কারণ আমাদের ক্রিকেট বোর্ডে এত বেশি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে যে সব ডিরেক্টরই আপনি দেখবেন কোনো না ক্লাবের সঙ্গে তারা ডাইরেক্টলি অ্যাফিলিয়েটেড, এবং সিলেকশন কমিটিতে তারাও যারা আছে তারাও অ্যাফিলিয়েটেড। এখানে কতটুকু আপনার ফেয়ার সিলেকশন হয় সেটা আমি বলতে পারবো না এত দূরে থেকে। তবে যখন একটা টেস্ট ম্যাচ ক্রিকেটের টিম সিলেক্ট করা হয় আপনার ইট হ্যাজ টু বি বেসড অন স্পেশালিস্ট প্লেয়ার্স, আপনার স্পেশালিস্ট ব্যাটসম্যান হতে হবে, স্পেশালিস্ট বোলার হতে হবে। অ্যান্ড আপনি যাকেই সিলেক্ট করেন না কেন, এই যে দিলু যেটা বলল যে এই দলটা উইক দল, অবশ্যই টেস্ট ম্যাচ ক্রিকেটের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এর জন্য একটা উইক দল, কিন্তু আমি মনে করি না যে এই দলে তামিম ইকবাল থাকুক আর সাকিবুল হাসান থাকুক রেজাল্ট উড বি এনি ডিফারেন্ট। আপনার হয়তো তিন দিনে খেলা শেষ হয়েছে, ওইটা হয়তো সাড়ে তিন দিনে শেষ হতো। তো আমার মনে হয় না, তো ওভারঅল বাংলাদেশ টেস্ট ম্যাচ টিম যেটা আছে, ইউ গিভ দ্য বেস্ট প্লেয়ার যারা অ্যাভেলেবল, স্টিল দে আর নট এ গুড টেস্ট ম্যাচ টিম।
কিন্তু সেইভাবে খেলোয়াড়দের
অনুযায়ী দে আর নট,
সেইভাবে তার মানে খেলোয়াড় তৈরি হচ্ছে না এবং প্রায়ই বাংলাদেশ দলে হতে দেওয়া হচ্ছে না, এবং বাংলাদেশ দলে দেখবেন প্রায়ই রদবদল হয়, প্রায়ই রদবদল হয়, নতুন খেলোয়াড় আসছে।
আমি আপনাকে বলছি একটা জিনিস, একটা টেস্ট ম্যাচ প্লেয়ারকে এস্টাবলিশ করতে হলে তাকে কয়েক বছর লাগে।
হ্যাঁ, সেখানেই প্রশ্ন।
প্লেয়ার আপনার ফরওয়ার্ড প্ল্যানিং করতে হয়, একটা ফিউচার প্ল্যান করতে হয়। একটা প্লেয়ারকে আপনি যখন আইডেন্টিফাই করবেন একটা ইয়াং এজ, ওর টেস্ট ম্যাচ খেলার ফিউচারটা আপনাকে সেট করতে হবে এবং ওকে ওর উপরে ওয়ার্ক করতে হবে। জিনিসটা খুব সিম্পল, কিন্তু আপনার এগারোটা প্লেয়ার আছে, প্রত্যেকটা প্লেয়ারের একটা রোল আছে, হি হ্যাজ আ জব টু ডু।
হ্যাঁ, খেলার দক্ষতা নিয়ে যোগ্যতা নিয়ে এগিয়ে আসতে হবে,
ওই প্লেয়ারটার দায়িত্বটা হবে, এবং কোচ বলেন অ্যাডমিনিস্ট্রেটর যারাই হবে তাদেরকে শুধু প্লেয়ারটাকে বলতে হবে যে দেখো তোমার কাজ হচ্ছে এইটা।
আপনি লাইনে আছেন? আপনাকে আমি লাইনে আনছি এই জন্য যে আপনি তো খেলা দেখলেন, এবং আপনার কেমন লাগলো, একজন দর্শক হিসেবে আপনি কি বলবেন, আপনার মন্তব্য আমি জানতে চাই।
দর্শক হিসেবে দেখুন, আমাদের একটা যে প্রত্যাশা ছিল যে লড়াইটা একটু জোরদার হবে, কিন্তু দুঃখের বিষয়ে বলতে পারছি বাংলাদেশ টিম আত্মসমর্পণ করেছে। হ্যাঁ, আমরা ভেবেছিলাম আরো অন্তত তিন চার দিনে খেলাটা গড়াবে, টিমটা সেকেন্ড ইনিংসে একটু ভালো যা পজিশনে থাকবে, কিন্তু সেটা সেই হিসেবে প্রত্যাশা পূরণ হয়নি। কিন্তু একটা অন্যদিক দিয়ে বিচার করতে হবে যে এই তিন বলে যে খেলার যে একটা নতুন আবহাওয়া তৈরি করেছে, মানে সেটা সৌরভ গাঙ্গুলিকে আমি কৃতিত্ব দিতে যাবো, উনি এই ব্যাপারটা উদ্যোগ না নিলে এভাবে বাস্তবায়িত হতো না। সবাই আপনি দেখেছেন টি টোয়েন্টি বা ওয়ান ডে ফরম্যাটে খেলতে অভ্যস্ত, আর সেই দিকেই জনগণও সেই দিকে ধাবিত হয়, লোকের সময় কম এবং লোকে ইনস্ট্যান্ট কিছু মজার আনন্দ চায় এবং সাথে খেলার খেলার আনন্দটা উপভোগ করতে চান। সেখানে দেখতে গেলে সেই দিক থেকে টেস্ট ম্যাচের জনপ্রিয়তা অনেক কমে গেছে, কেউ পাঁচ দিন ধরে আজকে লোকে তোমায় ইনভলভ করতে চায় না, খেলতেও দেখতে যায় না, টিকিট দিলেও লোকে বলছে না আজকে যাবো না ছুটির দিনে, মানে এরকম পার্ট টাইম জবের মতন। হ্যাঁ, সেইখানে যে লোক এতভাবে মানে মাঠে এসছে যে টিকিটে আহাকার, আপনি চিন্তা করতে পারবেন না টিকিটই পাওয়া যাচ্ছে না, মানে কোনো জায়গায় যে লোক দেখতে যাবে। এবং শেষ দিনও মাঠে প্রায় যা স্ট্যাটিস্টিক শুনেছি 30,000 মতো দর্শক ছিল মোটামুটি, আমরা দেখেছি মাঠ ভর্তি ছিল প্রায়, মানে কিছু কিছু পার্টিকুলার পকেট ছাড়া, এইটা একটা ভালো দিক। আর সেই সঙ্গে অনেক দিন বাদে মানে টেস্ট ম্যাচের জন্য লোক উদ্দীপনা দেখিয়েছে, সেটা বাংলাদেশ টিম হলো বা অন্য টিম হলো কি বলা যাচ্ছে না। আমি দেখেছি নিউজিল্যান্ডের টেস্ট খেলা দেখতে গেছি শ্রীলঙ্কায় বছর দুই দিনের মধ্যে, সেখানে দেখেছি দর্শক সমাগম খুব কম, ছুটির দিনে একটু বেশি হয় কিন্তু অন্য দিন খুব কম। সেটা একটা তুল্যমূল্য বিচার করে দেখতে যাবে, আমরা অনেক বেশি মানে মাইলেজ পেয়েছি এই খেলাটাতেই। কিন্তু খেলার গুণগত মান বলবেন, কিন্তু সবাই আমি শুনছিলাম একটু আলোচনা অনেকেই বলছেন, কিন্তু আগে থেকে দেখতে হবে যে বিচার করে বাংলাদেশ এবং ভারতের মানে স্ট্রেংথ যদি আপনি বিচার করেন তুল্যমূল্য, তো ভারতের অবস্থান অনেক ওপরে। ফলে বাংলাদেশের সঙ্গে খেলায় আপনারা বিরাট কিছু প্রত্যাশা করা অন্যায়, আমি বলব। বরঞ্চ বাংলাদেশের এই টিম আপনার টি মানে ওয়ান ডে ফরম্যাটে বা টি টোয়েন্টিতে এতে অনেক বেশি বেটার পারফরমেন্স করে, যেটা এই ফরম্যাটের মানে টেস্ট ক্রিকেটে অতটা তারা করতে পারছেন না। যে কোনো কারণেই হোক, সেটা আভ্যন্তরীণ কারণ হোক, অনেকে অনেক কিছু বলেছেন, আপনার অন্য দেশের ব্যাপারে এ ব্যাপারে আমার মন্তব্য করা সমীচীন হবে না, কিন্তু সেদিক দিয়ে দেখলে বলবো যে বাংলাদেশ চেষ্টা করেছে, সেটাই ভালো। আর সেই সঙ্গে দুই দেশের জনগণ যে একটা উদ্বুদ্ধ হয়ে এখানে খেলা দেখেছেন, বাংলাদেশে প্রচুর সাপোর্টারকে আমি দেখেছি তারা ঘুরে বেড়াচ্ছে ইডেন ও পার্শ্ববর্তী অঞ্চলে, সেটা একটা ভালো দিক। আমরা দুটো বাংলা মানে দুটোই বাংলাভাষী দেশ, পাশক যে কোনো কারণে আমাদের দুটো বেড়া জাল আছে, কিন্তু আমরা দুজনেই মাতৃভাষা বাংলা, ফলে আমরা সেদিক দিয়ে আনন্দিত যে দুটো দেশের মধ্যে একটা মৈত্রীর বা বাতাবরণ সৃষ্টি হয়েছে, সেদিক থেকে আমাদের খুব ভালো লেগেছে। তো আমরা আশা করব ভবিষ্যতে এই খেলা হবে, সেই সঙ্গে শুধু বাংলাদেশ না, অন্য দেশের টিমের সাথেও টিম বলে খেলা হলে, নতুন আঙ্গিকে খেলা হলে লোকে একটু চমক আজকাল পছন্দ করেন লোকে সবাই। আর দিন যেরকম বদলাচ্ছে তার সাথে আমাদেরও বদলাতে হবে। আগে আমরা মানে টেলিফোন মানে
প্রিয়ঞ্জিত কুমার ঘোষাল, আপনার এই মন্তব্যের জন্য আর আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আর আপনি যেসব চমৎকার ছবি পাঠিয়েছেন সবকিছুর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
তার মানে আপনার আমাকে সুযোগ দেওয়ার জন্য যে আমি এই ইন্টারভিউ দিতে
পারলাম। আমি মানে বুঝতে পারছি যে বেশিরভাগ দর্শক ভক্তই মনে করছেন খেলা নয়, খেলার বাইরে উৎসবটাই বড় হয়ে উঠেছিল কলকাতার ইডেন গার্ডেনের এই পিঙ্ক বলের ক্রিকেটে। যাই হোক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আবার ফিরে আসছি নাজমুন নূর, দিলু খন্দকার এবং ইসুফবাবুর কাছে। দিলু খন্দকার, আপনি তো মন্তব্য শুনলেন প্রিয়ঞ্জিৎ কুমার ঘোষালের, এখন আপনার বক্তব্য কি?
ঠিক ঠিক, আমি কিন্তু বারবার যে কথাটা বলতে চাই, যেটা যে বাংলাদেশে যে ক্রিকেট কাঠামোটা সেটা ঢেলে সাজানো দরকার। আমাদের কোন বেজ বলতে কোনো কিছু নেই, ভিত্তি নেই ক্রিকেটের। আমরা যে লং ডিভিশন ক্রিকেট খেলি, যে কথাটা বারবার আমাদের কোচ বলেছেন, আমাদের বোর্ড প্রেসিডেন্ট বলেছেন যে টেস্ট ক্রিকেট খেলতে অনাগ্রহী, খুবই সত্যি কথা। যেমন আপনি তিন দিনের খেলাতেই দেখবেন যে অ্যাপ্রোচটা এত নেগেটিভ যে মনে হয় ইচ্ছের বিরুদ্ধে তাদেরকে ঠেলে দেওয়া হয়েছে, তারা খেলছেন। তাদের অ্যাপ্রোচটাই কিন্তু টেস্ট ক্রিকেটের মতো না, টি টোয়েন্টি আর ওয়ান ডে
ক্রিকেটের অভিজ্ঞতা এবং দক্ষতা কোনোটাই বোধ হয় বাংলাদেশের দলের মধ্যে এই মুহূর্তে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু এই প্রসঙ্গে আমি আসছি নাজিমুনুরের কাছে, প্রথমে আসি যে কোচ যিনি প্রশিক্ষণ দিচ্ছেন, যিনি এই খেলোয়াড়গুলোকে দিনের পর দিন দেখছেন, বিভিন্ন মাঠে দেখছেন, বল গড়াতে দেখছেন, ব্যাট করতে দেখছেন, তাদের কি দায়িত্ব আছে? আর কোচ যারা বাছাই করেন তারাই বা সেই কর্তৃপক্ষই বা কি করছেন? কারণ দলটির উপরে দোষ সব দিলে তো চলবে না, কিছুটা দোষ তো বর্তায় বা কিছুটা দায়িত্ব তো বর্তায় কর্তৃপক্ষ এবং কোচের উপরে। নাজমুন্নূর,
আপনার ম্যানেজমেন্টে কিন্তু একটা কথাই আছে, মানে প্লেসিং দ্য রাইট পার্সন টু দ্য রাইট প্লেস। এখন কথা হচ্ছে কি, এগুলা নিয়ে আমরা অনেক যাচাই করি, বিবেচনা করি। আমাদের কিন্তু আমি কিছুক্ষণ আগে আপনাকে যেটা বলছিলাম, দেখেন আমাদের আমাদের প্রথমেই কিন্তু ক্রিকেটে যাওয়ার সময় আমাদের কিন্তু এরকম একটা নন প্রফেশনাল লোক ছিল, উনি অনেক মানে হি ওয়াজ ভেরি প্লেজেন্ট অ্যাট্রাক্টিভ, মানে তাকে আনা হয়েছিল, তাকে ভালো ফ্যামিলির ছেলে, এমনকি এখনকার কারেন্ট প্রেসিডেন্টের মতন তাদের তার মতন এই ব্যাকগ্রাউন্ড, কিন্তু সবকিছু আছে তার, কিন্তু ক্রিকেটের অভিজ্ঞতা জিরো জিরো। কিন্তু এখানে যদি আপনি সৌরভ গাঙ্গুলিকে বাদ দিয়ে যদি আপনি আজকাল ওই শাহরুখ খানকে নিয়ে আসেন, নিয়ে আসতে পারেন, অসুবিধা নাই, কিন্তু শাহরুখ খান কি ক্রিকেটে কোনো ডিসিশন নিতে পারবে? আমার তো মনে হয়
চমক জায়গাতে পারবে।
এইগুলো তো আমি কেন কেন বিবেচনা করি, বারবার বারবার করি, কিন্তু এতে কোনো লাভ হচ্ছে না। কিন্তু আমরা কিছুদিন আগে ভয়েস আমেরিকাতে বাবু ভাই, আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড বোলার্স লিন্টু ভাই, আমি গিয়েছিলাম ভয়েস আমেরিকার স্টুডিওতে, আপনি তখন ছিলেন না ওয়াশিংটনে, আমরা প্রোগ্রাম
করেছি,
কিন্তু বারবার আমি হাতে পায়ে ধরার মতন অবস্থায় বলেছি, ভাই প্লিজ আপনারা অন্য খেলাতে দেখেন, এটা হয়ে গেছে কিন্তু এখন গ্লোরি গেম, এখানে কিন্তু যেখানে পয়সা যেখানে সেখানে মৌমাছির মতন সবাই আসছে, কিন্তু দিস ইজ নট দ্য সলিউশন। এখন আরেকটা কথা বলি, যেটা কালকে আমি বলেছি, যেটা আজকে দিলু আবার বললো, সেটা হচ্ছে দেখেন একইভাবে কিন্তু এই ইন্ডিয়া যে ইন্ডিয়া একসময় আবিদ আবলিকে নিয়ে খেলতো, মনোজ কুমারকে নিয়ে খেলতো, এখন কমপ্লিটলি চেঞ্জ টিম। কিভাবে তারা কিন্তু শুনেছে যে ডেনিস লিলির মতো একটা বোলারকে এনে একটা বোলিং ক্যাম্প করা দরকার, এই ভালো ট্যালেন্ট বের করা দরকার। এখন যেটা হয়েছে তার মতন আপনার ইশান্তের মতন, মোহাম্মদ শামির মতন প্লেয়ার, তারপর উদাবের মতন প্লেয়ার, এরা যেভাবে বোলিং করে দে আর দ্য ওয়ার্ল্ড বেস্ট বুমরার মতন প্লেয়ার, কিন্তু দে আর নো লঙ্গার লাইক আবিদ আলী সুনীল গাভাস্কার টাইম এর মতো না, দে আর টোটালি ডিফারেন্ট। এখন আমরা উই আর ফেসিং অফ দ্য বেস্ট টিম ইন দ্য হোল ওয়ার্ল্ড, সেখানে কিন্তু তারপরে কথা থেকে যাচ্ছে এরা এই টিমটা কিন্তু কিছুদিন আগে সাউথ আফ্রিকাতে আরো খারাপ ভাবে বাংলাদেশকে যেটা হারিয়েছে তারও খারাপ ভাবে সাউথ আফ্রিকাকে হারিয়েছে, সরাসরি দুইটা স্ট্রেইট গেমে ইনিংস জিতে। বাংলাদেশে তো ঠিক আছে ইনিংস জিত হয়েছে, কিন্তু তার বেশি ব্যবধানে তারা কিন্তু সাউথ আফ্রিকাকে হারিয়েছে, এটার কথা কিন্তু কেউ বলছে না। কারণ কি সেটা হচ্ছে সাউথ আফ্রিকা হ্যাজ এ ফলোয়িং, হ্যাজ এ ব্যাকগ্রাউন্ড, তাদের দে ক্যান গো ব্যাক, গো টু দ্য ড্রয়িং বোর্ড অ্যান্ড গো টু দ্য স্কেচিং, দের আবার নতুন করে আঁকে একে ঝেঁকে সবকিছু নতুন করে তৈরি করা অবস্থা আছে। কিন্তু আমাদের কি আছে? অবশ্যই নাই। আমরা ঘুরে ফেরে আমাদের সাংবাদিক আমাদের প্রেসিডেন্টকে জিজ্ঞেস করবে কি মনে হয় আমাদের কি আমরা কবে আলাদা টেস্টিং করতে পারবো, বলে যে হ্যাঁ আমাদের দেড় বছর হয়ে যাবে। দেড় বছর থেকে সম্ভব? আপনি যে কোনো ক্রিকেটারকে জিজ্ঞেস করেন, যে কোনো সাংবাদিককে জিজ্ঞেস করেন, কেউ বলবে না দেড় বছর মধ্যে ধারাই বা ধারাও করে সবকিছু নতুন করে তৈরি করা। ভাই আমি তো সেটা আগেই গতকালকে বলেছিলাম যে বাংলাদেশ একটা ছোট দেশ, কিন্তু আপনাদের তুলনায় আপনার বিরাট একটা দেশ। সেখানে আপনার একটা ওয়েস্ট বেঙ্গলের টিম যদি খেলে এই টিমের সাথে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো আপনার ওয়েস্ট বেঙ্গলের টিম আমাদেরকে খারাপ করবে। কিন্তু কারণ কি এখানে কিন্তু কোনো আর সৌরভ গাঙ্গুলি নাই, আমাদের মুশফিকুর রহমানের মতন সৌরভ গাঙ্গুলি নাই, অন্যান্য প্লেয়ারদের মতন সৌরভ গাঙ্গুলি নাই, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের টিম একইভাবে হারবে, সে একেবারে খারাপ ভাবে হারবে। কিন্তু সেখানে যদি আপনি একটা ওয়েস্ট বেঙ্গল টিমকে আনেন,
আমি সেটা নিয়ে প্রশ্ন করেছিলাম।
আমি আপনাকে একটা সিম্পল রেসিপি দেই, চেঞ্জ হ্যাজ টু স্টার্ট ফ্রম দ্য টপ, এবং বোর্ডের প্রেসিডেন্ট যে হবে এই বোর্ডের প্রেসিডেন্ট হ্যাজ টু বি নন পলিটিক্যাল, এবং তার কোন ক্লাব অ্যাফিলিয়েশন থাকতে পারবে না। হি ডাজন্ট হ্যাভ টু বি অ্যান এক্সপার্ট ইন ক্রিকেট, তার ক্রিকেটকে ভালোবাসতে হবে, এবং তার যে সারাউন্ডিং যে সাপোর্টিং টিম থাকবে, যে ডিরেক্টর, এত ডিরেক্টর কেন বোর্ডে, যারা ডিরেক্টর থাকবে দে হ্যাভ টু বি নন পলিটিক্যাল, এবং তাদেরও কোনো ক্লাবের অ্যাফিলিয়েশন থাকতে পারবে না। কারণ আমাদের এখানে হচ্ছে কি এত পলিটিক্যাল ক্লাব অ্যাফিলিয়েশন, যার জন্য কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, তারা শুধু নিজেদের এজেন্ডা নিয়ে আসে, ক্রিকেটের ভবিষ্যৎ কেউ চিন্তা করে না। আমি আপনাকে এটা গ্যারান্টি দিলাম।
আচ্ছা আমি দিলু খন্দকার, সবশেষে দিলু খন্দকার কাছে যাই। দিলু,
হ্যাঁ ঠিক তাই, খুব ভালো করে বলেছেন ভাই যেটা বলেছেন, এটা এই দেশের সূচনা লগ্ন থেকেই হয়ে এসছে, মামানের আবহনী এবং পলিটিক্যাল পার্টি ছত্রছায়ায় সবাই খেলাধুলা গুলি পরিচালিত হয়ে আসছে, এটা খুবই সত্যি কথা। তারপরেও কিন্তু যেমন সাবেরেশন চৌধুরীর সময় একটা ড্রিম নিয়ে এসেছিলেন, যে তিনি বলেছিলেন যে ক্রিকেটটাকে ইন্ডাস্ট্রিতে রূপ দিতে হবে, ক্রিকেটকে মার্কেটিং এর জন্য ক্রিকেটকে পণ্য হিসেবে তৈরি করতে হবে, প্রোডাক্ট হিসেবে বিক্রি করতে হবে। তিনি কিন্তু শূন্য থেকে ক্রিকেটটাকে দাঁড় করিয়ে নিয়েছিলেন। তারপরে যারা এসছেন তাদের উচিত ছিল জিনিসটাকে সামনে নিয়ে যাওয়া, সবাই কাজ করেছেন, কিন্তু এখনো কিন্তু যে জিনিসটা দরকার ছিল যে বাংলাদেশে একটা সুন্দর একাডেমি যেটা আগামী দিনের খেলোয়াড় গড়ে তুলবে সারা দেশে, বিভাগগুলিতে, জেলা শহরগুলিতে, সেটা কিন্তু আজও গড়ে
উঠেছে। বাংলাদেশ ক্রিকেট কর্তৃপক্ষ সেই সমন্বয় সাধন করতে ব্যর্থ হয়েছেন এটাই মনে হচ্ছে, এবং কোচের যে দায়িত্ব, তারা নিত্য নতুন কোচ আনছেন, তারাও সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না। নাজমুন্নুর রবিন, ইউসুফ বাবু এবং দিলু খন্দকার, আপনাদের অনেক অনেক ধন্যবাদ সময় করে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আলাপনের আলোচনা আজ এ পর্যন্তই।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।